ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা সংকট কঠিন হলেও এর সমাধান সম্ভব।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
জম্মু রাজ্যে মায়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় নিয়েছেন যে রোহিঙ্গারা, তাদের ক্যাম্পের আটকে রাখা উচিত বলে বণিক সভার দাবি।
এবার প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রুশ সহপক্ষ ভ্লাদিমির পুতিন আগামী ১৬ জুলাই হেলসিঙ্কিতে প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এই শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন প্রেসিডেন্ট পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তা সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকের পর এই শীর্ষ বৈঠকটি নিশ্চিত করা হয়। মস্কোতে গতকাল আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বল্টন বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এবং পুতিনের মধ্যে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে আলোচনার জন্য তাঁকে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করতে বলেছিলেন। তিনি আরও বলেন যে আমাদের বিপুল মতপার্থক্য সত্ত্বেও অনেকগুলো ব্যাপক বিষয় আছে যেসব ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন গঠনমূলক নিষ্পত্তির দিকে পৌঁছতে পারেন। বল্টনের অতীত বিবৃতিগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়, যার একটিতে তিনি প্রেসিডেন্ট পুতিনকে মিথ্যুক বলেছিলেন। বল্টন বলেন তার অতীত বিবৃতির কোনো স্থান নেই বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাঁর এই নতুন ভূমিকায়। বল্টন আরও বলেন যে এই মুহূর্তে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং তাঁরই কার্যক্রম আমরা এগিয়ে নিচ্ছি এবং সেটাই আমি এগিয়ে নিতে চাই। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের তারিখ এবং স্থান ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অব্যাহতভাবে এই অভিযোগ নাকচ করে দিচ্ছেন যে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ট্রাম্প এক টুইট বার্তায় বলেন যে রাশিয়া তো বারবার বলছে যে আমাদের নির্বাচনে হস্তক্ষেপে তাদের কোনো ভূমিকা নেই। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর দেয়া মন্তব্য থেকে ভিন্ন, যেখানে পম্পিও বলেন যে এই শীর্ষ বৈঠকে ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে দেবেন যে এই ধরনের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস আজ দক্ষিণ কোরিয়াকে আবারও এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে তাদের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের লৌহ দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে দুটি দেশের মধ্যে অব্যাহত আলোচনার অংশ হিসেবে সোলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়াং মুর সঙ্গে বৈঠকের সময় ম্যাটিস এই মন্তব্য করেন। এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া স্থগিত করেন। উত্তর কোরিয়া বহুদিন ধরেই এই ধরনের মহড়া বন্ধের আহ্বান জানিয়ে আসছিল, কারণ তাদের মনে এই আশঙ্কা ছিল যে এর লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার হামলা চালানো। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই আশঙ্কা নাকচ করে দেয়। ট্রাম্পের এই পদক্ষেপের কারণে ওই অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলো উদ্বিগ্ন বোধ করছে যে যুক্তরাষ্ট্র কতটুকু নিরাপত্তা সহায়তা প্রদান করবে। ম্যাটিস আজ বলেছেন যে এই মহড়া বন্ধ হওয়ায় শান্তির সুযোগ আরও প্রসারিত হয়েছে। তবে তিনি বলেন সেখানে অবস্থিত আমেরিকান সৈন্য সংখ্যা হ্রাস করা হবে না এবং উভয় দেশের সামরিক বাহিনী যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বান্দরবনের নাইক্ষংছড়ির নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বা বিজিপির গুলিবর্ষণ করে। এতে ১১ বছরের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বা বিজিপির গুলিবর্ষণে ১১ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজারের কুতুবালং রেড ক্রিসেন্ট হাসপাতালে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইক্ষংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার শেষ বিকেলে ১৫-২০ জন রোহিঙ্গা শিশু যখন ফুটবল খেলছিল তখন বিজিপি বেপরোয়া গুলি চালায়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এই প্রথম কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নারী রোহিঙ্গা নেত্রী নির্বাচনের ব্যবস্থা করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তাঁর পাঠানো এক প্রতিবেদনে বলছেন যে ভারতের জম্মুর বণিক সভার সভাপতি রাকেশ গুপ্তা এক চিঠিতে রাজ্যপাল এন এন ভোরাকে বলেছেন হিন্দু প্রধান জম্মু অঞ্চলে মুসলিম রোহিঙ্গাদের থাকা চলবে না, তাদের ক্যাম্পে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
জম্মু রাজ্যে মায়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় নিয়েছেন যে রোহিঙ্গারা তাদের ক্যাম্পে আটকে রাখা উচিত বলে বণিক সভার দাবি। রাজ্যপাল এন এন ভোরাকে চিঠি লিখে এই প্রস্তাব জানিয়েছেন বণিক সভার সভাপতি রাকেশ গুপ্তা। রোহিঙ্গাদের রাজ্য থেকে বহিষ্কারই করা উচিত বলে তাঁর মত, কিন্তু বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টের বিবেচনাধীন বলে তা করা যাচ্ছে না। আদালতের ফলাফল বেরোনো পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে রোহিঙ্গাদের আটকে রাখা উচিত বলে বণিক সভার দাবি। জম্মু কাশ্মীর রাজ্যে মোট 5,743 জন রোহিঙ্গা রয়েছেন, আর তাই নিয়েই এমনই বিচলিত জম্মুর বণিক সভা। কোনোভাবেই এই রোহিঙ্গাদের জম্মু কাশ্মীর রাজ্যে থাকতে দেওয়া চলবে না। জম্মু অঞ্চলটি হলো হিন্দু প্রধান আর রোহিঙ্গারা প্রধানত মুসলমান, এটাই বণিক সভার এত দুশ্চিন্তার কারণ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন জিসিসি নির্বাচনে প্রায় অর্ধেক ভোট কেন্দ্রে অনিয়মের তথ্য পেয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের ইডব্লিউজ। ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের সুশীল সমাজের 28টি সংগঠনের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইডব্লিউজি বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জিসিসি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। ইডব্লিউজি এর পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, তাদের পর্যবেক্ষকরা এসব কেন্দ্রে যে সকল অনিয়ম হতে দেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের ভিতরে নির্বাচনী প্রচারণা চালানো, ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তিদের অবস্থান, ভোটারদের ভোট দিতে বাধা প্রদান, হিংসাত্মক কার্যকলাপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণ। জিসিসি নির্বাচনের 425টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি যে 129টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে তার ভিত্তিতে এই প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে আব্দুল আলিম জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশ তাখারে তালিবান বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে অন্তত 16 জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে তাজিকিস্তানের পাশে চায়ে আর জেলায় একটি পুলিশ চৌকিতে খুব ভোরবেলায় আক্রমণ চালালে এই সব নিহত সৈন্য ছাড়াও অনেকেই নিখোঁজ রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র সুনাতুল্লাহ তেমার ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে আফগান বাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর বিদ্রোহীরা ইয়াতিম তাপা চৌকি দখল করে নেয়। তিনি নিশ্চিত করেছেন যে 7 জন নিখোঁজ পুলিশ কর্মকর্তা আজ সকালে সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান যে তাদের যোদ্ধারাই এই আক্রমণ চালিয়েছে। আফগান কর্মকর্তারা অভিযোগ করছেন যে মধ্য এশিয়ার সন্ত্রাসীরা তাখারে তালিবানদের সঙ্গে লড়াই করছে। ওদিকে ভিন্ন এক ঘটনায় আজ শান্তির সক্রিয়বাদীদের এক বৈঠকে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের লোগার প্রদেশে অন্তত 8 জন নিহত হয়েছে। কাবুলে প্রেসিডেন্ট ভবন চরক জেলায় এই বোমা আক্রমণের কথাটা নিশ্চিত করেছে, তবে হতাহতের সংখ্যা জানায়নি। আজ বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা দুদিনের বৈঠকে অভিবাসন সংস্কার নিয়ে আলাপ আলোচনা করার চিন্তাভাবনা করছেন। 2015 সালের সংকটের পর সদস্য দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হওয়ায় ওই মহাদেশে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ কমে যায়। সদ্য দেশগুলোর মধ্যে কেউ কেউ মুক্তদ্বার নীতি অনুসরণ করে, মাফ করবেন, সদস্য দেশগুলোর মধ্যে কেউ কেউ মুক্তদ্বার নীতি অনুসরণ করে, আবার কেউ কেউ তাদের সীমান্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অভিবাসন প্রত্যাশীদের আটকে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এই শীর্ষ বৈঠকের আগে এক চিঠিতে লেখেন, অবৈধ সীমান্ত পারাপারকারীদের সংখ্যা 2015 সালের তুলনায় 96% কমেছে। 2015 সালে অবৈধ সীমান্ত পারাপারকারীদের সংখ্যা 18 লক্ষ ছাড়িয়ে যায়। কেনিয়ার রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলের একটি বাজারে আগুন ধরে কমপক্ষে 15 জন নিহত এবং 70 জন আহত হয়েছে। গিকম্বা মার্কেটের আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হলেও কর্মকর্তারা আরও হতাহতের আশঙ্কা করছেন। মার্কেটের আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আজ বৃহস্পতিবার কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ডের আঞ্চলিক কমান্ডার পর্যায়ে এক সৌজন্যমূলক পতাকা বৈঠক হয়। এই সম্পর্কে কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন মোয়াজ্জেম হোসেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে এক সৌজন্যমূলক পতাকা বৈঠকে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আশ্বাস দিয়েছে মিয়ানমার প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার বেলা 12:30 থেকে বিকাল 4:00 পর্যন্ত কক্সবাজারস্থ বিজিবির আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারের অভ্যন্তরে তুমরু সীমান্তের কোনার পাড়ার শূন্যরেখায়, যেখানে প্রায় 4,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, সেখানে মিয়ানমারের অস্ত্র প্রদর্শন, গুলিবর্ষণ ও হুমকিমূলক মাইকিং প্রসঙ্গে জানতে চাইলে মিয়ানমার প্রতিনিধি দল তা ক্রমান্বয়ে কমিয়ে দেবে বলে আশ্বাস দেন। বৈঠক শেষে বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রকিবুল্লাহ এক প্রেস ব্রিফিং এ বলেন,
আমাদের জিরো লাইনে যে আমাদের যে 4,000 লোক আছে, আমাদের একটাই দাবি ছিল, এরা আমাদের কোনা পাড়াতে, যে এরা আমাদের দেশের মধ্যে একটা সিকিউরিটি থ্রেট ফিল ইম্পোজ করছে, তারা যেন এই লোকগুলোকে তারা নিয়ে যায়। এটা টাইম ফ্রেম কোনো দিতে পারেনি, বলেছে তারা এই ব্যাপারে প্রয়োজনে সহযোগিতা করবে। গোনাপাড়া যে সমস্ত এলাকাতে যারা আছে তাদেরকে বলতে যাচ্ছে যে ওখানে যেন তারা কোনো পারমানেন্ট স্ট্রাকচার না করে, বিভিন্ন রুলসগুলো তারা ওদেরকে শুনে দিচ্ছে। তো আমি বললাম যে এটা যদি আপনারা ভলিউমটা কমায় দেন, বিকজ ইট ক্রিয়েটস প্রবলেম ফর আর রেসিডেন্টস ইন দ্যাট এরিয়া, এটা যদি ভলিউম কমায় দেয় অথবা পিরিয়ডিক্যাল আস্তে আস্তে কমায় দেয়।
গত বছর রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর এই প্রথম উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রকিবুল্লাহ। মিয়ানমারের পক্ষে 12 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু আঞ্চলিক কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়েন টো। এদিকে মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমরু এলাকায় কোনারপাড়া শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এতে আনসারুল্লাহ নামক 11 বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। ওই সময় রোহিঙ্গা শিশুরা শূন্যরেখায় ফুটবল খেলছিল। গুলিবিদ্ধ আনসারুল্লাহ মিয়ানমারের মংডুর রম্যংকালী এলাকার জমির হোসেনের পুত্র। তাকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম হোসাইন, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন রোহিঙ্গা সংকট কঠিন হলেও এর সমাধান সম্ভব। তিনি বলেন এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু তার রিপোর্টে।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে রাষ্ট্রদূত বার্নিকাট একথা বলেন। তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার বিষয়ে সরকার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়িত হবে। তবে তিনি বলেছেন সম্প্রতি অনুষ্ঠিত খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশনে যে সকল অনিয়মের অভিযোগ উঠেছে তাতে আগামী সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চলতি মাদক বিরোধী অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর সমাধান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সম্ভব নয়, বরং মূল মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন,
The only way to effectively fight drug trafficking is to go after the kingpins, and it's disappointing any time the kingpins themselves are not targeted.
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন দুই দেশই অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করে চলেছে। অনুষ্ঠানে বাংলাদেশ সফররত ভয়েস অফ আমেরিকার পরিচালক আমান্ডা বেনেট এবং বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার উপস্থিত ছিলেন।
নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ভারতের ব্যাঙ্গালোরে ইনফোসিস ইলেকট্রনিক সিটি ক্যাম্পাসে ভাষণ দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ব্যাঙ্গালোর থেকে মতিউর রহমান চৌধুরী।
শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনুস বলেছেন মানুষের বিপদ সামনে, মেশিন এই বিপদের মূল কারণ। একসময় বলা হতো টেকনোলজি আশীর্বাদ হতে পারে, এখন দেখা যাচ্ছে টেকনোলজি মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে। মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিখ্যাত আইটি সেন্টার ইনফোসিসে দুদিনব্যাপী সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ইউনুস এই বক্তব্য রাখেন। তিনি বলেন, মেশিন কোন দিকে নিয়ে যাবে কেউ জানে না। বলা হচ্ছে মেশিন ভালোভাবে কাজ করে দেবে, সস্তায় করে দেবে, কিন্তু মানুষ যে চাকরি হারাচ্ছে সেটার কী হবে? এটা তো শুধু বাংলাদেশ বা জাতিসংঘের সমস্যা নয়, এটা তামাম দুনিয়ার সমস্যা। টিভি চালাতে চান, মেশিন চালিয়ে দেবে। সাংবাদিকতা করবে, মেশিন। একজন মেশিন সাংবাদিকও সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন। মেশিনের গল্প লেখক সাহিত্যে পুরস্কার পাচ্ছেন। প্রফেসর ইউনুস বলেন, বিশ্ব এখন 3-0 মধ্যে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ সমাধান নিহিত রয়েছে এর মধ্যেই। শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ করতে না পারলে, নতুন কোনো পথে না হাঁটতে পারলে অন্য এক পৃথিবীতে আমরা প্রবেশ করব, যেখানে মানুষের জন্য মস্ত বড় বিপদ অপেক্ষা করছে।
এই ওয়ার্ল্ড অফ 3-0, এই বিশ্ব যেটা 3-0 বিশ্ব। প্রথম শূন্য হচ্ছে শূন্য দারিদ্র, দ্বিতীয় শূন্য হচ্ছে শূন্য বেকারত্ব, তৃতীয় শূন্য হচ্ছে জিরো নেট কার্বন এমিশন, কার্বন এমিশনটা নেট হিসাবে জিরো হয়ে যাবে। এই তিনটাকে উদ্দেশ্য করে আমাদের করা, কত তাড়াতাড়ি করতে পারে, কী ভঙ্গিতে অগ্রসর হলে সেটা সহজ হবে সেটা ঠিক করা।
42টি দেশ থেকে 1200 প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেনন আমেরিকার CEO ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিও বক্তব্য রাখেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, বেঙ্গালুরু, ভারত।
বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের 20 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বাংলাদেশের পরিবেশ বাঁচাও আন্দোলনে কতটুকু সাফল্য, কী করা দরকার, সেসব নিয়ে বিশদ আলোচনা করেছেন বেনের কর্মকর্তা, জাতিসংঘে কর্মরত অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। সেলিম হোসেন ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন।
ড. নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার অধিবেশনে।
ধন্যবাদ।
আপনি বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বেন, যেটা এর সঙ্গে অনেকদিন ধরে কাজ করছেন, পরিবেশ বিষয়ে বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে জড়িত। বেনের 20 বছর পূর্তি উপলক্ষে কি হচ্ছে এবং এই এত বছর বেনের সঙ্গে কাজ করে পরিবেশ বিষয়ক যে কাজকর্ম করেছেন তাতে কতটা উপকার হয়েছে মানুষের?
জি, প্রথম প্রশ্নের উত্তর দিই। 20 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি বড় আয়োজন করেছি, সেটা হচ্ছে আগামী 30 তারিখ, জুন 30 তারিখ শনিবার সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে নিউ ইয়র্ক শহরে, জ্যাকসন হাইটস, বাঙালি অধ্যুষিত মূল অংশ যেটা, সেখানে গণবিদ্যালয় PS-69 60 নম্বর, ওখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে একদিকে থাকবে আপনার দুটো সিম্পোজিয়াম, যেখানে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সমস্যা নিয়ে এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করবেন। তার মধ্যে যেমন হাওর, বন্যা, তারপরে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের জ্বালানি নীতি, সৌরশক্তির ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয় ওখানে থাকবে। আর থাকবে দুটো আলোচনা অনুষ্ঠান। একটি আলোচনা অনুষ্ঠানে আপনি যে তৃতীয় প্রশ্নটা করেছেন সেটা নিয়ে আলোচনা হবে, তার মানে আমাদের পরিবেশ আন্দোলনের অভিজ্ঞতা কি, এর থেকে শিক্ষণীয় কি, আগামী দিনে এই শিক্ষণীয় কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়টা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। আর দ্বিতীয় একটি আলোচনা অনুষ্ঠান, সেটা একটির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে একটি চ্যালেঞ্জ যেটা আমরা এখানে মুখোমুখি হচ্ছে এবং দেশীয় পরিবেশ আন্দোলনকে সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সাথে সংযুক্ত করা, সেটার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তরুণদের প্রতিনিধিরাও সেখানে বক্তব্য রাখবেন, প্রবীণদের যারা এই সমস্যা অনেকদিন ধরে অনুভব করছেন তারাও বক্তব্য রাখবেন। কাজে এগুলো হচ্ছে কতগুলো একটা দিক বলা যেতে পারে, সারগর্ভ দিক। আর দ্বিতীয় থাকবে যে আমরা বেশ কয়েকটা ভিডিও এখানে প্রদর্শিত করব, একটি বেনের 20 বছরের কার্যক্রমের উপর, একটি হচ্ছে উত্তরবঙ্গের বড়াল নদীকে অবমুক্ত করা আমাদের আন্দোলনের একটি সাফল্য বলে আমরা মনে করি, সেটির ব্যাপারে একটা ভিডিও দেখানো হবে। জলবায়ু পরিবর্তনের উপরে সেন্ট মার্টিন দ্বীপে সারাদিন ব্যাপী 24 ঘন্টা ছিলেন একজন মার্কিন মহিলা, তিনি সেটা নিয়ে একটি ভিডিও করেছেন, সেটার অংশ বিশেষ এখানে দেখা হবে। এটা এই ভিডিওগুলো আশা করি আকর্ষণীয় হবে। তারপর আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অংশ, যেমন পরিবেশ বিষয়ক কবিতা, স্বরচিত এবং আবৃত্তি থাকবে, পরিবেশ বিষয়ক নাটক লেখা হয়েছে, ছড়া ভিত্তিক নাটক লুৎফুর রহমান রিটন লিখেছেন, সেটা শিরিন বকুর বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী, তিনি ওটা অভিনয় করে দেখাবেন। তারপরে এখানে বাংলা যে সমস্ত সাংস্কৃতিক দলগুলো আছে তাদের থেকে নৃত্য থাকবে, এবং সঙ্গীত এখানে অত্যন্ত নাম করা কাবেরী দাস, উনি রামকানাই দাসের মেয়ে, উনি গাইবেন, এবং বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম, তিনি অনেকগুলো গান গাইবেন। কাজে এইভাবে মিলে এছাড়া আমাদের উদ্বোধন অধিবেশন থাকবেন, সেখানে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আসবেন। একদিকে পরিবেশ বাংলাদেশ থেকে যারা অধ্যাপক আব্দুল আবু সাই, যিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বর্তমান সভাপতি, তার থাকার কথা, এবং আমরা বিশ্ব পরিবেশ আন্দোলনের যারা অগ্রণী সংগঠন, যেমন মনে করেন যে 350.org, যেটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে, তাদের প্রতিনিধি থাকবেন, এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ, কাজে আন্তর্জাতিক নদী আন্দোলনের সাথে আমরা সম্পর্ক রাখছি এবং আরো ঘনিষ্ঠ করতে চাই। কাজে নদী বিষয়ক যে বড় সংগঠন ওয়াটার কিপার অ্যালায়েন্স অথবা রিভার কিপার অ্যালায়েন্স, তার প্রতিনিধি আসবেন। আমাদের কনসাল জেনারেল থাকবেন, বাংলাদেশের যে নিয়োগস্থ কনসাল জেনারেল, রাষ্ট্রদূত যে জাতিসংঘে তারা থাকার কথা ছিল কিন্তু অনিবার্য কারণে তিনি দেশে যাচ্ছেন, ওই সময় পাচ্ছেন না। এবং আমাদের এখানে যারা কমিউনিটি অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ সোসাইটি, তার সভাপতি আসবেন, অন্যান্য যে সমস্ত কমিউনিটি অর্গান, কাজেই আমরা বিভিন্ন সর্বস্তরের
মানে সারাদিনের একটা বেশ বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এখন আমার মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে পরিবেশ আন্দোলন মানে পরিবেশ বিষয়ক আপনারা এই সংগঠন করে 20 বছরে কি অর্জন করেছেন, কতটা কাজে লেগেছে মানুষের আপনাদের কাজকর্ম?
জি, অর্জনগুলো কয়েক ধরনের। আমাদের সবচেয়ে বড় অর্জন বেনের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা মনে করি, আমরা 1998 সালে এখানে এই সংগঠনটি সৃষ্টি করি, এবং সৃষ্টি করার পরপরই আমরা মনে করি যে বাংলাদেশের পরিবেশ আন্দোলনকে শক্তিশালী হতে সেখানে যারা পরিবেশ নিয়ে কাজ করছে, বিচ্ছিন্ন ভাবে কাজ করছে, তাদেরকে একত্রিত হতে হবে। সেই লক্ষ্যে আমরা 1998 পরপরই একটি প্রস্তাব উত্থাপন করি যে ওই একত্রিত হওয়ার জন্য একটা বড় সম্মেলন হলে ভালো হয়, তাদের সবাই আসবেন, আলাপ আলোচনা হবে। এবং সেই ধারাবাহিকতায় 2000 সালের জানুয়ারি মাসে সর্ববৃহৎ সম্মেলন হয়, এবং তাতে বাংলাদেশের প্রায় 70টি পরিবেশ বিষয়ক সংগঠন অংশগ্রহণ করে, এবং তার ফলাফল হিসেবেই, একটি ফল হিসেবেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা বলে যে সংগঠনটি এখন বাংলাদেশে সুপরিচিত, সেটি গঠিত হয়। কাজেই আমি বলবো একটি একটি বড় সাফল্য আমাদের যে বাংলাদেশের পরিবেশ আন্দোলন গড়ে তোলা। এবং তারপর থেকে আপনারা জানেন যে এই বাপা এবং বেন তারা ঘনিষ্ঠভাবে সংগ্রাম করে যাচ্ছে, তারা পরিবেশ ইস্যু নিয়ে মাঠে ময়দানে সংগ্রাম করছে, পরিবেশের ইস্যু নিয়ে তারা গবেষণা প্রকাশনা সেটা করে যাচ্ছে, সে সবটা মিলিয়ে বাংলাদেশে একটা পরিবেশ আন্দোলন দাঁড়িয়েছে। এটা আমি বলবো একটা বড় অর্জন, কারণ আমাদের মতো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে খুব কমই এই ধরনের একটা জাতীয় ভিত্তিক, একটা বিজ্ঞান ভিত্তিক একটি এবং সংগঠন ভিত্তিক একটা পরিবেশ আন্দোলন কিন্তু অতটা খুঁজে পাওয়া যায় না। এটা আমরা বিশ্বসভাতেই আমরা এটা নিয়ে গর্ব করতে পারি, যে সেটা আমি মনে করি যে একটা বড় অর্জন। কিন্তু সেই অর্জনে তো হবে না, কথা হচ্ছে সুনির্দিষ্ট কি অগ্রগতি হলো, কাজে সেই প্রশ্নটা নিশ্চয়ই কৌতূহল আছে সবারই। সেটা আমি বলি, প্রথমে আমরা যখন 2000 সালে যখন বাপা প্রতিষ্ঠিত হলো এবং বাপা বেন মিলে আমরা মাঠে নামলাম, পরপরই আমরা বেশ কতগুলো সাফল্য অর্জন করি। যেমন ধরেন, এখন অনেকে হয়তো খেয়াল করেন না, 90-এর দশকের শেষ ভাগে ঢাকা শহরে 50,000-এরও বেশি স্কুটার চালু ছিল। এই স্কুটার গুলো হচ্ছে দ্বি স্ট্রোক বিশিষ্ট, গুলো কনভার্টার ছিল না, ফলে সারা সমস্ত আনইউটিলাইজ কার্বন মনোক্সাইড গ্যাস, কালো ধোঁয়া যেটাকে বলে ব্ল্যাক স্মোক, সেটা বেরোতো এবং ঢাকা শহর একটা গ্যাস চেম্বারের মতো হয়ে গিয়েছিল। এবং আমরা সেটা বিশেষ উদ্যোগ নেই, এবং তারপর সেটা হলো 2002 সালে কিন্তু এই স্কুটার গুলো শহর থেকে বিতাড়িত হয় এবং তার পরিবর্তে এই যে সিএনজি গুলো চালু হয়। এটা ঢাকা শহরের, আমি বলবো না ঢাকা শহরের বাতাস এখন অনেক ভালো, কিন্তু মানে ওই সময়কার তুলনায় নিঃসন্দেহে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে,
এবং সেটা যদি বন্ধ না হতো এখন আরো মারাত্মক
আকার ধারণ করত, আরো মারাত্মক হয়ে যেত। যে আমি তখন বলেছিলাম যে তৃতীয় মহাযুদ্ধে হিটলার ইহুদিদের নিধন করার জন্য গ্যাস চেম্বার চালু করেছিল, এটা তো অনেকটা সেরকমই হয়ে যাচ্ছে, কাজে সেই পরিণতি আমরা এড়াতে পেরেছি। দ্বিতীয় একটি সাফল্য আমি বলবো, যেটা হচ্ছে তখন কিন্তু তখনও বাংলাদেশে লেডেড গ্যাসোলিন ছিল, সীসা যুক্ত,
জি,
এবং এটা তো জানেন সীসা একটা মারাত্মক ক্ষতিকর শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। সেটা আমরা আন্দোলন করে কিন্তু সীসা বিমুক্ত গ্যাসোলিন চালু করলাম, এটা একটা বড় আমি মনে করবো সাফল্য। তিন নম্বর হচ্ছে যে তখন বাংলাদেশে প্লাস্টিক ব্যাগের উপরে নিষেধাজ্ঞা একবার আরোপিত হয়েছিল, কিন্তু প্রবল চাপের মুখে সেটা তখন আবার প্রত্যাহৃত হয়েছিল। কাজে আমরা পুনরায় সেটা আন্দোলন শুরু করে সেই ফলে কিন্তু সেই নিষেধাজ্ঞাটা আবার শুরু হয়েছে। আপনি জানেন এখন বাংলাদেশে
নেই,
মানে বিভিন্ন ধরনের কারসাজি চলছে এখনো, তবু কিন্তু অন্তত পক্ষে
খোলা বাজারে দেখা যায় না।
কাজে এইটা আমি বলবো আরেকটা বড় সাফল্য। তারপর যেমন ধরেন আমরা একটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, কাজে নদ নদী রক্ষা না করলে দেশের প্রকৃতি রক্ষা করা যাবে না, কাজে আমরা এটার উপরে নেমে যাই। এবং 1999 সালে আমরা প্রথম বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন যে শুরু করি, এবং সেই আন্দোলনের ফলে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের ফলে তারপর এখন সারা দেশে বিভিন্ন নদী নিয়ে আন্দোলন বিস্তৃত হয়েছে, প্রত্যেক জেলাতেই সেই সমস্ত জেলার নদী নিয়ে আন্দোলন হচ্ছে। এবং তার ফলশ্রুতিতে আপনারা জানেন সরকার অন্তত ঢাকা শহরের চারপাশের নদ নদীগুলো নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছিল বেশ আগে 2004 সালের থেকে। এটা নৌ পরিবহন মন্ত্রীকে সভাপতি করে তারা এটা এই এবং তার এই টাস্ক ফোর্সের বিভিন্ন তৎপরতার ফলে কিন্তু যেমন ধরেন যে সার্কুলার রিভার রোড করা অথবা বুড়িগঙ্গার জলদেশ প্লাস্টিক বর্জ্য মুক্ত করা অথবা ধরেন এক সর্বশেষ, এটা ঠিক টাস্ক ফোর্স না কিন্তু কিছুটা এই ধারার তৎপরতার ফলে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল নদ নদীগুলোর বাউন্ডারি ডিমার্কেট করা যাতে এগুলো আরো অধিকৃত না হয়ে যায়, এই ধরনের অনেকগুলো কিন্তু তৎপরতা হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় সরকার ওয়েটল্যান্ডস প্রোটেকশন অ্যাক্ট জলাশয় রক্ষা আইন করেছে, যার ফলে যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কিন্তু আপনি কোনো ওয়েটল্যান্ড জলাশয় নদী নালা খাল বিল ভরাট করতে গেলে কিন্তু আপনি পারেন না, সেই মানে ওই আইন অনুযায়ী করতে হবে। তারপর যেমন ধরেন এবং সেই নদীর কথাতে বলে শেষ করি, কাজী নদ নদী নিয়ে পরব সম্প্রতি কয়েক বছর আগে বাংলাদেশ সরকার নদী রক্ষা একটা কমিশন গঠন করেছে যার কাজ হচ্ছে নদী রক্ষা কাজে। এবং এটা হচ্ছে যে আইনগত ভাবে এবং প্রাতিষ্ঠানিকগত ভাবে যে কি অগ্রগতি হলো আমাদের আন্দোলনটার ফলে এবং তার কিছু সাক্ষাৎ ফলাফল আমরা পেয়েছি যেটা বললাম যে একটা, কিন্তু অনেকগুলো অতটা কিছুটা হাফ হার্টেড হয়ে আধা হয়নি। যেমন বুড়িগঙ্গার তলদেশের প্লাস্টিক বর্জ্য উত্তোলন একবার শুরু হলো তারপর এটা বন্ধ হয়ে গেল, তারপর যেন সার্কুলার ওয়াটারওয়ে এটা চালু হয়েছে কিন্তু এটা এখন সেভাবে কাজ করছে না, তারপর যেমন ধরেন আপনার নদ নদীর সীমা রেখা হাইকোর্ট একটা চমৎকার রায় দিয়েছে কিন্তু সেটা প্রশাসন এমন উল্টো ভাবে বাস্তবায়িত করেছে যে এটা বরং হিতের বলে বিপরীত হয়ে যাচ্ছে। এখানে আমি একটা সাফল্যের কথা বলি, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে যারা উত্তরবঙ্গে আছেন লোক তারা ভালো জানবেন চলনবিলের মধ্যে দিয়ে একটা নদী যায় বড়াল নদী। এই নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, এটা পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে যমুনাতে যেয়ে মিশে, কাজে এই দুটো নদীর মধ্যে এটা ভারসাম্য রক্ষা করে। এবং চলনবিলটা ছিল আমাদের একটা ন্যাচারাল লার্জ রিটেনশন পন্ডের মতো, যেখানে এই এক নদীর পানি যদি অন্য নদী থেকে বেশি হয় তাহলে ওখানে যেয়ে জমা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নদ নদীর প্রতি ভ্রান্ত নীতি অনুসৃত হওয়ার ফলে এই নদীটা বলা হয় হত্যা করা হয়েছে। এটা নদীটার উপরে কয়েকটা স্লুইস গেট দিয়েছে একদম ছোট ছোট এবং তারপরে নদী মৃত প্রায় হয়ে যাওয়ার কারণে বহু জায়গায় 6-7টা ক্রস ড্যাম দিয়ে নদীটাকে বস্তুত আক্ষরিক অর্থে নদীটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো সেইখানে আমরা একটা বড় আন্দোলন গড়ে তুলেছি বাপা এবং বেন মিলে, হাজার হাজার 200 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, হাজার হাজার 20,000-30,000 মানুষের জনসভা, সেইটা এই সমস্ত প্রায় 2006 সাল থেকে সে আন্দোলন শুরু হয়ে আজকে 2018-12 বছর ধরে আন্দোলন চলছে।
আমরা আশা করি এটাও সফল হবে
এবং তার ফলে আমি সেটাই খুশি জেনে আপনাদের সবাইকে এবং শ্রোতাদেরকে খুশি হয়ে জানাতে পারছি যে এটা অনেকখানি সফল হয়েছে।
মানে ওই বাঁধগুলো তুলে নেওয়া হয়েছে অলরেডি,
ক্রস ড্যাম গুলো অপসারণ করা হয়েছে কিন্তু স্লুইস গেট গুলো জানেন এগুলো কংক্রিট স্ট্রাকচার, এগুলো এখনো এগুলো নিয়ে এগুলো এখনো উঠানো হয়নি, কিছু কিছু জায়গায় বড় নদীটা আবার পুনঃখনন করা হয়েছে এবং পদ্মা নদী থেকে যেটা উৎস মুখটা বন্ধ হয়ে গেছিল সেই জায়গাটাও খনন করে উন্মুক্ত করা হয়েছে। কাজে এইটা আমি বলবো যে
একটা বড়
সাফল্য, এটা প্রমাণ করে যে আমরা যদি আন্দোলন চালিয়ে যেতে থাকি এবং এটা যদি একটা আসলে গণ আন্দোলন হয় পরিবেশ আন্দোলন, তাহলে বাংলাদেশের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা একটা আশা খুঁজে পাবো।
অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি শনিবারে আপনাদের 20 বছর পূর্তি অনুষ্ঠানে আরো অনেক নতুন নতুন বিষয় উঠে আসবে এবং এরপরে আমরা আপনাকে আরেকটা ইন্টারভিউতে এসেগুলো জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজমুল ইসলাম।
আসেন, অনুষ্ঠানটা কভার করেন, লোকজনের কাছে, মানুষের কাছে এই সমস্ত বার্তাগুলো পৌঁছে দেন, যাতে আমাদের দেশের পরিবেশটা রক্ষা করা যায়।
জি, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।
জি জি, ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করতে পারেন 202-619-3062।
দর্শক শ্রোতা, এখন আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, সঞ্চালনা করেছেন শেগুফতা নাসরিন। শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর পারমিতা সান্যালের সঙ্গে। ডক্টর সান্যাল ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে তিনি নারীর উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র মোচন, অসমতা ও সামাজিক ন্যায় বিচার ইত্যাদি বিষয় পড়ান ও গবেষণা করেন। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর পারমিতা সান্যাল, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠ অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনি একজন সমাজবিজ্ঞানী, যেসব বিষয় নিয়ে আপনি কাজ করেন তার মধ্যে একটি হচ্ছে যে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা আছে গ্রাম সভায়, তার কী রকম প্রভাব পড়েছে, আপনার গবেষণা এবং কি জানতে পারলেন সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবেন?
নিশ্চয়ই। আমি আমার প্রথম কাজ নিয়ে বলি, প্রথম আমি ইন্টারেস্টেড হই এই স্বল্প ঋণ গ্রুপ বা সংগঠনগুলিকে নিয়ে। এগুলোকে অন্য ভাষায় বলা হয় স্বনির্ভর গ্রুপ, বাংলা বা ইংরেজিতে আজকাল প্রচলিত টার্ম হচ্ছে মাইক্রো ক্রেডিট গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপ। আমাকে প্রথমে যেটা খুব ইন্টারেস্ট করে, অর্থনীতিবিদরা এটা নিয়ে বহু কাজ আগে থেকেই করেছিলেন, কিন্তু তাদের প্রধান বিষয়ে গবেষণা ছিল যে এর দারিদ্র মোচনের প্রভাব কি হয়, মহিলারা এই ঋণ দিয়ে নিজেদের ব্যবসা বা নিজেদের উপার্জন করার ব্যবস্থা করতে পারেন কিনা, এই রকম এর যে কোনো সামাজিক প্রভাব আসতে পারে মহিলাদের জীবনে, তাদের ক্ষমতায়নের দিক থেকে, এইটা নিয়ে খুব একটা বিশ্লেষণ প্রথম ওয়েভ অফ গবেষণায় ছিল না। আমি যখন সমাজবিজ্ঞানীর পার্সপেক্টিভ থেকে এই জিনিসটাকে দেখলাম, আমার মনে হলো যে এইখানে খুব একটা বেশ রহস্যজনক বা ইন্ট্রিগিং একটা ব্যাপার আছে। কারণ যদি কল্পনা করে দেখেন, আমাদের উপমহাদেশে কম বেশি সবই পুরুষতান্ত্রিক সমাজ, সেখানের একটি একটি গ্রামের প্রেক্ষাপটে যেখানে মহিলাদের ধরুন চলাফেরা অনেকটাই নিয়ন্ত্রিত তাদের পরিবার, স্বামী, শ্বশুর শাশুড়ির দ্বারা, সেখানে হঠাৎ করে এরকম একটি প্রোগ্রাম আরম্ভ হলো যেখানে মহিলাদের নিয়ে এসে তাদের সরাসরি ঋণের ব্যবস্থা করে দেওয়া হলো।
এটা কোন সালে?
মাইক্রো ক্রেডিট প্রথম আরম্ভ হয় ধরুন আপনার আর্লি 80s এ, দুটি দেশে ইন প্যারালাল আরম্ভ হয়, বাংলাদেশে অবশ্যই এবং ভেনেজুয়েলায়। কিন্তু তারপরে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এখন মানে ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন। ইনফ্যাক্ট পোস্ট সোশ্যালিস্ট কান্ট্রিজ এই ইস্টার্ন ইউরোপে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আরম্ভ হয়েছে, আর আফ্রিকা আর সাউথ এশিয়াতে তো আছেই। আমার যেটা মনে হলো যে সেই মহিলাদের সরাসরি ঋণের সুযোগ দেওয়া শুধু তাই নয়, একটা বড় প্রিকন্ডিশন এই সংগঠনগুলোর হচ্ছে প্রত্যেক মাসে 2-4 করে একটি গ্রুপ মিটিং থাকে, যেখানে মহিলাদের সব বাড়ির থেকে বেরিয়ে কোনো একটা জায়গা খুঁজে, মানে গ্রামে সেটা গাছতলাতেই হোক কি কারোর বাড়ির উঠোনেই হোক, সমবেত হয়ে সেই ঋণ দেওয়া বা রিপেমেন্ট নিয়ে, সুদ বা টাকা শোধ দেওয়া, সেসব নিয়ে আলোচনা করা, এটা একটা ব্যবস্থা আরম্ভ হলো। তো আমার যেটা মনে হলো যে খুব প্রয়োজন আমাদের বোঝা যে এর কোনো সামাজিক প্রভাব হচ্ছে কিনা মহিলাদের জীবনে, যে হঠাৎ করে এতটা অ্যাক্সেস টু, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসোসিয়েশনাল লাইফ, যে হঠাৎ করে মানে অপারিবারিক বা বিবাহ বা সম্পর্ক রিলেটেড নয়, বাট এমনি অ্যাক্টিভিটি কেন্দ্রিক একটা অ্যাসোসিয়েশনে তারা হঠাৎ করে যোগদান করছে। তো এইটা নিয়ে আমি গবেষণা করতে আরম্ভ করলাম। আমার প্রথম কাজ পশ্চিমবঙ্গে, প্রথম আমি আরম্ভ করি 2004 নর্থ চব্বিশ পরগনা, সেখানে নদিয়া, তারপর অন্য জায়গায় গিয়ে গ্রামে গ্রামে যেখানে এনজিওরা এই প্রোগ্রামগুলো করতো, সেখানে অনেক মাস থেকে প্রায় 400 মহিলাদের আমি ইন্টারভিউ করি।
আচ্ছা,
এবং তার থেকে আমি যেটা মেইন আমার গবেষণায় যেটা বার হলো যে বেশ অনেক সংখ্যক মহিলাই এর থেকে একটা ক্ষমতায়ন অনুভব করছেন, যেটাকে উইমেনস এম্পাওয়ারমেন্ট বলা হয়। এবং সেটা শুধু অর্থনৈতিক ক্ষমতায়ন নয়, অর্থনৈতিক ক্ষমতায়ন হতেও পারে নাও হতে পারে, সেটা পরিবারের অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর। কিছু মহিলারা নিশ্চয়ই অর্থনৈতিক ক্ষমতায়নও এক্সপিরিয়েন্স করছিলেন, কিছুরা সেটা করছিলেন না, কিন্তু সামাজিক একটা যে পরিবর্তন সেটা সাংঘাতিকভাবে অনেকের মধ্যেই এসেছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে সেটা যে সবসময় পয়সা বা ঋণ বা উপার্জন থেকে আসছে তা কিন্তু নয়, বাট মেইনলি এই যে মহিলারা সংগঠিত হয়েছে অ্যাজ আ গ্রুপ, তাদের যে একটা চলাফেরার বা একটা সমবেত হওয়ার জায়গা হয়েছে, তার থেকে যে একে অন্যের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে যেটাকে আমরা বলি সোশ্যাল নেটওয়ার্কস বা সোশ্যাল ক্যাপিটাল, এই আপনার নেটওয়ার্কের থেকে সাহায্য চাওয়ার ক্ষমতা, সবাই একজুট হয়ে মিলে কিছু করার ক্ষমতা, এইগুলো কিন্তু বেশ সাংঘাতিকভাবেই উন্নতি হয়েছে। এবং বলতে খুব আনন্দ হয় যে পরবর্তীকালে এখন অর্থনীতিবিদরাও এটা নিয়ে কিছু কিছু কাজ আরম্ভ করেছেন এই প্রশ্নগুলো নিয়ে ভারতের অন্যান্য জায়গায় এবং অন্যান্য দেশেও, এবং বেশ অনেক ক্ষেত্রেই তারাও পজিটিভ এভিডেন্স পাচ্ছে যে এগুলো হয়েছে। তো তারই একটা নতুন শাখা নিয়ে আমি এখন কাজ আরম্ভ করেছি যে এই গ্রুপগুলোর যোগদান করার ফলে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণও বাড়ছে কিনা। যেমন ধরুন ভারতে পঞ্চায়েত সিস্টেম আছে, তার সবচেয়ে তৃণমূল ইনস্টিটিউশন হচ্ছে গ্রাম সভা, যেখানে একটা গ্রামে সব ভোটিং এজ যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বয়সী সব নারী পুরুষদের 2 থেকে 4 বার করে মিটিং একটা হওয়ার কথা, যেখানে তারা গিয়ে আলোচনা করবে গ্রামের উন্নয়নের জন্য কি কি লাগবে বা সরকারি কাজের তত্ত্বাবধান, মনিটরিং, অ্যাকাউন্টেবিলিটি, সেইগুলো সব করার তাদের একটা সুযোগ আছে।
এখানে উভয় মহিলা ও পুরুষরা থাকেন?
হ্যাঁ, মহিলা ও পুরুষ।
আচ্ছা,
তো সেইখানে আমার কৌতূহল হলো জানতে যে যেহেতু মহিলারা এখন অনেকেই এই স্বনির্ভর দলে অংশগ্রহণ করছেন এবং তার থেকে আমরা দেখেছি তাদের একটা অন্য ক্ষেত্রে ক্ষমতায়ন হচ্ছে তাদের বাড়িতে বা সমাজে, তো সেইটার প্রতিচ্ছবি আমরা রাজনৈতিক অংশগ্রহণেও দেখতে পাচ্ছি কিনা। এবং সেইটার আমরা যেটা দেখছি, এই কাজটা আমার তামিলনাড়ুতে ফোকাস, সেখানে আমরা দেখছি যে কিছু কিছু পার্থক্য আছে। যে মহিলারা অনেকদিন ধরে এই স্বনির্ভর দলে অংশগ্রহণ করেছে তারা যেভাবে কথা বলেন এই জায়গাগুলোয়, যেভাবে তাদের প্রয়োজনগুলো দাবিগুলো পেশ করেন, ধরুন এখানে তারা সরকারের সঙ্গে কথা বলছে, কারণ আপনি যখন এখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের নেতার সঙ্গে কথা বলছেন বা একটি সরকারি দপ্তর থেকে এসেছে একজন স্টাফ তার সঙ্গে কথা বলছেন, সিম্বলিক্যালি আপনি রাজ্যের সঙ্গে কথা বলছেন, স্পিকিং টু দ্য স্টেট। সেখানে আমরা দেখছি যে এই এসএইচজি এই স্বনির্ভর দলে যে মহিলারা অনেকদিন ধরে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অনেক বেশ বাঁধনে দিয়ে অনেক গুছিয়ে তাদের অনেক দাবি দাবা, অনেক প্রয়োজন, তার পেছনে অনেক বেশ কারণ দিয়ে, অনেক বর্ণনা দিয়ে যে কি অসুবিধা হচ্ছে, শুধু তাদের নিজেদের অসুবিধা না গ্রামবাসীদের কি অসুবিধা হচ্ছে, অনেকটা বেশি বাঁধনে দিয়ে সেটা তারা পেশ করতে পারছেন। কম্পেয়ার টু যারা ধরুন অংশগ্রহণ করছেন না, তো অনেক তারা অনেক বেশি সরল সোজাসুজি ভাবে খালি বলছেন যে আমার বাড়ি চাই বা আমার রেশনের কার্ড চাই, যেটা হলো কি অনেক অন্যভাবে বলা,
গুছিয়ে বলা,
হ্যাঁ,
এক্সাম্পল দিয়ে বলা।
হ্যাঁ,
ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ফলে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়নের কথা যেটা বলছেন, গত 2 দশকে ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে কতটা অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন?
এটার আপনি যদি স্প্রেড মানে কতটা এটা মানে ছড়িয়ে গেছে সেটা যদি বলেন তাহলে তো সাংঘাতিক ভাবেই ছড়িয়েছে। প্রথমে বাংলাদেশ নিয়ে আরম্ভ করি, আপনি যেহেতু উপমহাদেশ বললেন, কারণ বাংলাদেশে প্রথম এটা আরম্ভ হয়, মোহাম্মদ ইউনুস এটা আরম্ভ করেন সবাই জানেন, পরবর্তীকালে সেটা ব্র্যাক এবং অনেক অ্যাক্টিভ এনজিও বেসরকারি সংস্থান আছে বাংলাদেশে যারা এই মাইক্রোক্রেডিট মডেল চালু করেছেন। তো সেখানে অ্যাবাউট লেট 80s থেকে আরম্ভ হয়েছে এবং খুব মানে ভালোভাবেই ছড়িয়ে গেছে। হ্যাঁ, এই নিয়ে যে সমস্যা হয়নি, ঝামেলা হয়নি তা নয়, অনেক গ্রামে গ্রামে অনেক মহিলাদের বা এই এনজিওদের অনেক অপোজিশন, যেটা বাধা নিষেধ অতিক্রম করতে হয়েছে, এবং এটা আমি পশ্চিমবঙ্গেও দেখেছি আমার নিজের কাজে সরাসরি। অনেক সময় পুরুষদের খুব বেশ সংশয় ছিল যে এটার ফলে কি হবে, এবং আমার সঙ্গে কথোপকথনে মহিলারা সরাসরি বলেনও যে পুরুষরাতে বাধা দেয় কারণ ভেবে যে এরপর নারীরা এরপর আর তাদের স্ত্রীরা তাদের কথা শুনবে না, সব ঘুরে ঘুরে বেড়াবে এবং পর পুরুষদের সঙ্গে কথা বলবে। তো সুতরাং স্বামীদের বা পুরুষদের ভয় শুধু ছিল যে মহিলারা ঋণ বা পয়সার একটা অ্যাক্সেস পাচ্ছে, শুধু তা কিন্তু না, তাদের যে একটা সামাজিক পাওয়ার
সম্পর্কে
বা স্ট্যাটাস তারও একটা পরিবর্তন হতে পারে, এটা কিন্তু নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। তো বাংলাদেশে তো এটা খুবই মানে একটা সেলিব্রেটেড সাকসেস, আর মেইনলি এটাকে সাকসেসফুল ধরা হয়, প্রথম দেখা গেল যে রিপেমেন্ট রেট যেটাকে বলা হয়, লোন শোধ দেওয়ার যে রেট সেটা ভীষণ হাই, মানে প্রায় 98-99% ঋণ শোধ দিচ্ছিল। আর মনে করুন না সব কিন্তু গরিব, হ্যাঁ, তো গরিব পরিবাররা যে এত একটা বেশি মাত্রায় লোন ফেরত দিচ্ছিল সংস্থানকে, এটা একটা রিমার্কেবল ব্যাপার ছিল, কারণ এর আগে দেখা গেছে সব জায়গাতেই সরকারি ব্যাংকরা যখন চাষির ক্ষেত্রে লোন দিতেন গরিব পরিবারদের বা চাষি পরিবারদের, অনেক সংখ্যক সেখানে একটা ম্যাসিভ ডিফল্ট বা না শোধ দেওয়ার একটা ব্যাপার ছিল, এবং সরকারকে শেষে ইলেকশন সিজনের আসে আগে গিয়ে মুকুব করে দিতে হতো। তো এটা যখন দেখা গেল যে মডেলটা চলছে এত বেশি রিপেমেন্ট রেট দিয়ে, এটাকে খুব সাকসেসফুল মনে করা হলো, এবং হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়নও হচ্ছিল মহিলাদের। তারপর থেকে এটা ইন্টারন্যাশনাল এজেন্সিজ যেমন ধরুন ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য বেসরকারি সংস্থান যেমন কেয়ার, যেগুলো আমাদের উপমহাদেশে খুব কাজ করে, তারা বা অন্য বেসরকারি সংস্থানরাও এটা খুব করে ছড়িয়ে দিল। ভারতেও আছে, খুব মাত্রায় আছে, ভারতে সাউথ ইন্ডিয়ান স্টেটে প্রথম এটা আরম্ভ হয়, পরবর্তীকালে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে, বিহারে এবং এখন অনেক স্টেটে আছে। পাকিস্তানেও আছে কিছু, তবে অল্প সংখ্যক।
পভার্টি এলিভিয়েশন বা দারিদ্র মোচনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
তো এটার তো একটা খুব বড় ইতিহাস আছে। আমাদের উপমহাদেশের সরকাররা বলতে হবে যে খুবই অ্যাক্টিভ এই ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বা অর্থনৈতিক সাহায্য দিতে, থ্রু ভেরিয়াস কাইন্ডস অফ ইউনো ওয়েলফেয়ার প্রোগ্রামস বা সাপোর্ট প্রোগ্রামস, নানাবিধ ধরুন যেটাকে সাবসিডি বলা হয় সেরকম তো আছে, এগ্রিকালচারাল সেক্টরে আছে। ভারতে দেখা যায় কি গরিব পরিবারদের বাড়ি বানানোর জন্য বা তাদের একটি স্যানিটেশন ফেসিলিটি করার জন্য এইসব নানাবিধ স্কিমের জন্য সরকার ভালো রকম সাবসিডি দেয়, এবং ভারতে অন্তত দেখা যাচ্ছে কি যে ভারতীয় মেন সরকারি ব্যাংক আছে ফর এগ্রিকালচারাল রুরাল সেক্টর, যেটাকে নেবার্ড বলা হয়, নেবার্ড এখন এই এসএইচজি মডেলটাকে ইনকর্পোরেট করেছে, এবং নেবার্ড প্রচুর ফান্ডস দেয়। এই যে ঋণ দেওয়া হয়, এই ঋণের টাকাটা আসছে কোথা থেকে? তো অনেক ক্ষেত্রেই দেখা, কিছুটা তো বেসরকারি আছেই, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতে এই যে নেবার্ড যে সরকারি যে ব্যাংক সংস্থা, তারা এখন এই টাকাটা দিচ্ছে এই স্বনির্ভর দলদের ঋণ দেওয়ার জন্য।
আপনি যেসব বিষয়ে পড়ান ও গবেষণা করেন তার মধ্যে আছে ইনইকুয়ালিটিস এন্ড সোশ্যাল জাস্টিস, এটা কি আমেরিকার সমাজ ব্যবস্থা না সার্বিকভাবে বিশ্বে যে অসমতা ও সামাজিক ব্যবস্থা ইত্যাদি, এ বিষয়ে পড়ান?
ধরুন আমি যখন পড়াই আমি একটা সার্বিক একটা সারা বিশ্বব্যাপী একটা পার্সপেক্টিভ নিয়ে পড়াই, কারণ একটা সমাজের সমস্যা জানলে একরকম, কিন্তু সেটাকে যখন আমরা একটা পার্সপেক্টিভে দেখতে পারি যে গ্লোবাল কম্পারেটিভ পার্সপেক্টিভ, যে অন্য দেশে কি কি ব্যবস্থা, কি সমস্যা, তারা কিরকম পলিসি মেজার্স নিয়ে সেটাকে ট্যাকেল করার চেষ্টা করছে, তার কোনো লাভ হচ্ছে কিনা, তখন জিনিসটা আরো বেশ মানে পরিষ্কার হয়ে যায়। আমি যখন পড়াই, ধরুন আমি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সমস্যা, কারণ এখানেও দারিদ্র আছে, এখানেও বৈষম্য আছে, সেগুলো নিয়ে পড়াই, আমাদের দেশের আবার কি সমস্যা সেগুলো নিয়ে পড়াই, পার্থক্য আছে অবশ্যই। ধরুন আমরা যদি এই লিঙ্গ বা জেন্ডার মহিলাদের জীবনের পার্সপেক্টিভ থেকেই দেখতে চাই, একটা খুব সিম্পল একটা বিভেদ হচ্ছে আমাদের দেশে গ্রামাঞ্চল বা কোথাও গেলে দেখা যায় যে এখন অনেক বেসিক ব্যাপার, মানে মহিলারা চলাফেরার ব্যাপারে কোথাও যাবে কি, কারোর সঙ্গে কথা বলবে কিনা, এগুলোর উপর এখনো অনেক বাধা নিষেধ আছে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো সেই বাধা নিষেধ গুলো নেই, কিন্তু অন্য জায়গায় মহিলারা সমস্যা ফেস করছে। ধরুন যারা ধরুন কাজ করছেন বিভিন্ন অফিসে বা সেটিং এ, এখনো আজকে কালকেই খুললে দেখতে পারবেন নিউ ইয়র্ক টাইমসে বড় আর্টিকেল বেরিয়েছেন প্রেগনেন্সি ডিসক্রিমিনেশন, তারা যখন গর্ভবতী অবস্থা তখন তাদের চাকরিতে সমস্যা ফেস করতে হচ্ছে, কারণ লোকেরা মনে করছে তারা হয়তো অতটা প্রোডাক্টিভ হতে পারবেন না, সো দে আর বিং দ্য প্রেশার টু লিভ অর বিং নট প্রমোটেড টু হায়ার পজিশন। সমাজ অনুযায়ী সমস্যাগুলো পাল্টাতে থাকে, সুতরাং আমি যখন পড়াই বা নিজে ভাবি তখন সেই পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি।
ডক্টর পারমিতা সান্যাল, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ, খুব ভালো লাগলো।
এবার শুনবেন খেলার খবর, জানাচ্ছেন আহসানুল হক এবং সঙ্গে আছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। আজকে খেলার খবরে বিশ্বকাপের খবর নিশ্চয়ই, এবং দুটো খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। জাপান এবং পোল্যান্ডের খেলায় জাপান পরাজিত হয়েছে 1-0 গোলে, কিন্তু জাপান শেষ ষোলোতে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে সেনেগাল পরাজিত হয়েছে কলম্বিয়ার কাছে। সেনেগাল এবং জাপান এই দুই দলের মধ্যে, যেহেতু সেনেগালের বিরুদ্ধে বুকিং ফাউল বেশি ছিল, সেই কারণে ফেয়ার প্লে আইনে জাপান শেষ ষোলোতে গেল, সেনেগাল বাদ পড়ে গেল। এটা একটা অসাধারণ ঘটনা যে বুকিং বেশি হয়েছে সেনেগালের বিরুদ্ধে, আফ্রিকার এই দলটি বাদ হয়ে গেল, জাপান উঠে গেল, যদিও তারা আজকে পরাজিত হয়েছে। অন্যদিকে কলম্বিয়া জয় পেল, এবং দুটি খেলা শুরু হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই। একটি হচ্ছে ইংল্যান্ড বেলজিয়াম, দুটো দলেরই মোটামুটি নিশ্চিত পরবর্তী রাউন্ডে ওঠা। অন্যদিকে খেলবে তিউনিজিয়া এবং প্যানামা। গতকাল জার্মানি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সেলিম, প্রথমে একটু গতকালকে জার্মানির বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এটি সম্পর্কে কি মনে হচ্ছে?
জার্মানি এবং জার্মানির বিদায় তো সত্যি মানে ফুটবল ভক্ত, ফুটবল প্রেমী যারা, তাদের সবার জন্যই দুঃখজনক। বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যখন পরের বছরের বিশ্বকাপ ম্যাচ থেকে বাদ পড়ে যায়, তখন অনেকটাই ফুটবল প্রেমীদের কাছে খেলার আকর্ষণ কমে যায়। তো জার্মানি, এবং এটা গতকাল আমি এবং আপনি দিয়ালার সঙ্গে কথা বলছিলাম একটি অনুষ্ঠানে, সেখানে বলা হয়েছিল যে বিশ্বকাপের অনেক বছরের ইতিহাসে দেখা গেছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরের বারের বিশ্বকাপে গিয়ে কি কারণে যেন আর দ্বিতীয় রাউন্ডে যেতে পারে না, এটা একটি ধারাবাহিকতার মতো হয়ে গেছে।
আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি, স্পেনের ক্ষেত্রে দেখেছি, ব্রাজিলের ক্ষেত্রে দেখেছি।
তো এইটার কারণ কি সেটা বিশ্লেষণ করা যারা ফুটবল বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, তবে আমাদের মতো যারা ফুটবল দর্শক এবং সাধারণ দর্শক তারা খুব গভীরে যেতে পারি না। কিন্তু আর্টিকেল পড়ে আমার যেটি মনে হয়েছে, একটি আর্টিকেল আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম, যে জার্মানির হারার পেছনে বেশ কয়েকটি এই এই আগের মতো অতীতের মতো ধারাবাহিকতায় চ্যাম্পিয়নরা কী কারণে হেরে যায় পরের বার, তার মধ্যে জার্মানিও পড়ে গেছে, যে জার্মানি একটু অতি দাম্ভিক হয়েছে 2014 সালের বিশ্বকাপ জেতার পর থেকে। তারা বেশ কয়েকটি বড় বড় মানে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট জিতেছে, তো যার কারণে তাদের ভিতরে একটু দাম্ভিকতা এসেছিল, নিজে ধরাকে সরা জ্ঞান করা আর কি যাকে বলে। তো তারা মেক্সিকোকে,
বাংলা ভাষায় বিভিন্ন এরকম ব্যাপার আছে, ধরাকে সরা করা, জ্ঞান করা, তারপরে আঙ্গুল ফুলে কলা গাছ
ওরকম,
তাহলে কি জার্মানি
না? ওরকমই অনেকে বলছেন, যারা ফুটবল বিশ্লেষক বিশেষজ্ঞ, তারা বলছেন যে জার্মানি মেক্সিকোকে আমলে আনেনি, যে কি আমাদের কাছে হেরে যাবে অতি সহজে, এরকম একটা ভাব।
এবং দক্ষিণ কোরিয়াকে আরো আমলে আনেনি,
দক্ষিণ কোরিয়াকে তো আনেনি।
দ্বিতীয় গোলের সময় জার্মানির গোলকিপারই ছিল না,
হ্যাঁ
গোলকিপার এত সামনে ছিল যে কোনো গোলকিপার ছাড়াই গোল করেছে দক্ষিণ কোরিয়া।
এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে, এটাও মানে দাম্ভিকতার মধ্যেই পড়ে, যেটি সেটি হলো যে আপনি জানেন যে জাপান একসময় পৃথিবীর মানে ইকোনমির যে সূত্র, তাতে দেখা যায় যে কোনো দেশ যদি উঠতে 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 একদম টপ পর্যায়ে চলে যায়, তখন ইকোনমি আর ওর উপরে যায় না, নেমে যায়। তারপর জাপানের কিন্তু এরকম একটা অবস্থা হয়েছিল এক সময়ে, লেট এইটিজের সময়ে একেবারে শীর্ষ অবস্থানে ছিল, তারপর থেকে আস্তে আস্তে ধস নামতে শুরু করেছিল। তো জার্মানির ওরকম হয়েছে যে তারা ভেবেছে যে একেবারে ফুটবলের শীর্ষে চলে গেছে, যার কারণে তাদের ভিতরে হয়তো পেশাদারিত্ব কিংবা এই চর্চা করার মানসিকতা কমে গেছে, যার কারণে একটু হয়েছে। তারপরে স্কোয়াড নির্বাচনে, এবার বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে নাকি তাদের ভিতরে একটু অসঙ্গতি ছিল। যিনি ওদের কোচ জোয়াকিম লোয়ের, তার এই দল নির্বাচনে কিছুটা ভুল ছিল, কিছু কিছু ভালো প্লেয়ার বাদ পড়েছে, অন্যরা এসছে। তারপরে দলের ভিতরে নাকি একটু
বিভাজন
ছিল,
দ্বন্দ্ব,
এই কথাও শোনা গেছে। তো এইসব কারণ,
যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কথা বলছেন আপনি,
হ্যাঁ
এই বিষয়টা কিন্তু ক্রমশ ফুটবলে আরো বাড়ছে, এবং সেটার একটা বড় কারণ হতে পারে যে ফুটবল আরো বড় বাণিজ্যে পরিণত হয়েছে ফুটবলারদের মধ্যে,
ফুটবলের একটা আন্তর্জাতিক মাফিয়ার সৃষ্টি হয়েছে, এরকম কথাও অনেকে বলেন।
আর্জেন্টিনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, কিন্তু
ফুটবল নিয়ে জুয়া হচ্ছে এটাও অনেকে বলেন, জানি না আসলে কি।
না আমি ঠিক জুয়া বলছি না, আমি বলছি যে ফুটবলাররা এখন এত ধনী হয়ে গেছেন, এবং কিছু ফুটবলার এত বেশি ধনী হয়ে গেছেন, যার কারণে অনেক সময় তার দলের সতীর্থরা চাইছেন না যে সেই ফুটবলার আরো সফল হন।
হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে কি বলবো, মানে হিংসা বলবো নাকি?
হ্যাঁ ঈর্ষা তো অবশ্যই, ঈর্ষা তো অবশ্যই, মানে যেই কারণে অনেক সময় ইচ্ছা করেও অনেক সময় একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে সহযোগিতা করছেন না, এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু ক্রমশ এরকম দাঁড়াচ্ছে।
নিশ্চয়ই নিশ্চয়ই, এগুলো সব মিলেই আসলে এরকম বড় বড় দলগুলো। আর এবার তো শুরু থেকেই, এবার বিশ্বকাপের খেলার শুরু থেকেই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কি কারণে যেন বড় দলগুলো হোঁচট খাচ্ছে বারবার। আপনি আজকের খেলার কথা বললেন, গতকাল আমি আবারও বলি যে মারিয়ামা দিয়ালা আমাদের সঙ্গে ছিলেন, সে চাচ্ছিলেন যে সেনেগাল হয়তো ভালো করবে, আজকে সেনেগালের বিদায় হওয়াটা তার জন্য খুব দুঃখজনক হবে, আমাদের জন্য, আমার জন্য একটু স্বস্তির, কারণ আমি জাপানের, এমনি তো এশিয়ান হিসাবে আমি চেয়েছি যে এশিয়ার একটা দল যদি দ্বিতীয় পর্বে বা তৃতীয় পর্বে বা ফাইনাল পর্যন্ত যায় আমাদের আরও বেশি খুশি লাগবে। তো জাপানের প্রতি আবার আমার একটু নিজস্ব দুর্বলতা আরেকটু বেশি, কারণ আমি জাপানিদের সঙ্গে কাজ করেছি, নিজে জাপানি ভাষা বলি, তো এইসব কারণে জাপান দ্বিতীয়,
একটু জাপানি বলবেন এখন,
নিহন্ন ফুদুবারো ওয়া মোত্তো ওমোশিরোই দেশ,
আচ্ছা
মানে হচ্ছে জাপানের ফুটবল খুব মজার,
বাংলার সাথে তো মিলে যাচ্ছে।
হ্যাঁ
আচ্ছা,
তো জাপান যেকোনো ইকুয়েশন করেই হোক না কেন, জাপান আজকের খেলায় হেরে যাওয়ার পরেও যে সেকেন্ড রাউন্ডে গেছে, এটার জন্য আমি অত্যন্ত খুশি, এবং আশা করছি জাপান আরো ভালো করবে, পরের রাউন্ডেও যাবে।
আজকে যে খেলা দুটো কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে, একটা হচ্ছে ইংল্যান্ড এবং বেলজিয়াম, এবং দুটোই ইউরোপিয়ান দল, এবং দুটোরই খেলার মধ্যে অনেক মিল আছে, যে জার্মানি এবং বেলজিয়াম প্রায় প্রতিবেশী দেশ, এবং দীর্ঘকাল ধরে ফুটবলে এই দুটি দলই কিন্তু ফেভারিট, সাধারণত ফেভারিটদের মধ্যে থাকে, এবং এইবার বিশেষ করে কিন্তু এই দুটো দলই খুব ভালো খেলছে, প্রচুর গোল পাচ্ছে।
হ্যাঁ ইংল্যান্ডের তো একটা এবার একেবারে অন্যরকম সাজে এসছে, কারণ ইংল্যান্ড দল যখন বিশ্বকাপ স্কোয়াডের জন্য রাশিয়ায় যাত্রা শুরু করে, তখন তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে প্রিন্স উইলিয়াম, প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন, এবং তিনি নিজে ইন্সপায়ার করেছেন তাদেরকে।
আচ্ছা,
তো তাদের একটা আলাদা শক্তি আছে ইংল্যান্ডের, আর এমনিও ইংল্যান্ড মানে ফুটবল খেলুড়ে দেশ অনেক আগের থেকেই, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম তো এখন আমেরিকাতে ফুটবল,
একসময় তিনি আমেরিকাতেও ক্লাবে খেলেছেন,
হ্যাঁ ফ্লোরিডাতে বোধহয় একটা দলও করেছেন তিনি,
আচ্ছা ক্যালিফোর্নিয়াতে উনি বেশ কিছুদিন খেলেছেন।
এবং আমার ধারণা ইংল্যান্ড, মানে আমার ব্যক্তিগত ধারণা যে ইংল্যান্ড এগিয়ে থাকবে বেলজিয়াম, যদিও দুই দলই এবার সেকেন্ড রাউন্ডে যাচ্ছে, আজকের খেলা জিতুক বা হারুক, যেই জিতুক হারুক।
এবং সম্ভবত বেলজিয়ামের অনেক খেলোয়াড় কিন্তু আজকে খেলবেন না, যে অনেক বড় বড় খেলোয়াড় তাদের কারো কারো বিরুদ্ধে ইয়েলো কার্ডের বুকিং রয়েছে, ফলে দ্বিতীয়টি হলে তারা পরের খেলা থেকে বাদ হয়ে যাবেন এই ভয়ে, এবং তাছাড়া এই খেলার গুরুত্বটা একটু কম সেই তুলনায়, যে জিততে হবে না, জিতাটা খুব জরুরি না সেই কারণে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা বলছিলেন, ডেভিড বেকহ্যাম একসময় সাবেক ইংল্যান্ডের ক্যাপ্টেন, এখানে খেলেছেন। বড় খবর এখানে আজকে আমেরিকাতে হচ্ছে যে ওয়েন রুনি, ইংল্যান্ডের সেই জাতীয় দলের দুর্দান্ত স্ট্রাইকার, তিনি কিন্তু এই ওয়াশিংটন ডিসির একটি ক্লাব ডিসি ইউনাইটেড সেইটার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, এরকম একটি খবর আজকে আমেরিকাতে, বড় খবর যে ওয়েন রুনি আসছেন।
এটা যুক্তরাষ্ট্রে যারা নতুন প্রজন্মের ছেলেরা ফুটবল চর্চা করছেন তাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। আমার নিজের ছেলে অত্যন্ত ফুটবল ফ্যান এবং সে নিজেও চর্চা করে, সে খুব খুশি হবে, ওয়েন রুনির সে একজন ভক্ত।
চমৎকার, আমরা কিছুক্ষণের মধ্যেই ফেসবুক লাইভে যাব এবং ফেসবুক লাইভে আমরা বিশ্বকাপ নিয়ে আড্ডা দেব, কিন্তু আপাতত আমাদের বিশ্বকাপের খবর এই পর্যন্তই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।
এই ছিল খেলার খবর।
বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছিলেন স্টুডিও থেকে সেলিম হোসেন এবং আহসানুল হক, এবং তারা বলছিলেন যে জার্মানি কি কারণে গতকাল হেরে গেল, জার্মানির মতো বড় একটি দল কিভাবে বিশ্বকাপ থেকে পড়ে গেল, এবং আগামীকাল শনিবার আর্জেন্টিনার খেলা রয়েছে, দেখা যাবে কাল আর্জেন্টিনা কি করে। এবং ইতিমধ্যেই আনিস আহমেদ আমাদের স্টুডিওতে এসেছেন সংক্ষিপ্ত খবর নিয়ে।
ধন্যবাদ সঞ্জনা। সংক্ষিপ্ত খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রুশ সহপক্ষ ভ্লাদিমির পুতিন আগামী 16 জুলাই হেলসিঙ্কিতে প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। এই শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন প্রেসিডেন্ট পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই শীর্ষ বৈঠকের কথাটি নিশ্চিত করা হয়। মস্কোতে গতকাল আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বল্টন বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এবং পুতিনের মধ্যে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে আলোচনার জন্য তাকে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করতে বলেছিলেন। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের তারিখ এবং স্থান ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অব্যাহতভাবে এই অভিযোগ নাকচ করে দিয়ে আসছেন যে 2016 সালের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ট্রাম্প এক টুইট বার্তায় বলেন যে রাশিয়া তো আবারও বলছে এবং বারবার বলছে যে আমাদের নির্বাচনে হস্তক্ষেপে তাদের কোনো ভূমিকা নেই। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর দেয়া মন্তব্য থেকে খানিকটা ভিন্ন, যেখানে তিনি বলেন যে এই শীর্ষ বৈঠকে ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে দেবেন যে এই ধরনের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস আজ দক্ষিণ কোরিয়াকে আবারও এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে তাদের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের লৌহ দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে দুটি দেশের মধ্যে অব্যাহত আলোচনার অংশ হিসেবে সোলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়াং মুর সঙ্গে বৈঠকের সময় ম্যাটিস এই মন্তব্য করেন। এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া স্থগিত করেন। বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমায় দুদেশের নৌবাহিনীর নিয়মিত যৌথ টহল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দুদেশের নৌবাহিনীর প্রধান যৌথভাবে এই টহলের উদ্বোধন করেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
প্রথমবারের মতো 6 দিনব্যাপী উদ্বোধনী এই যৌথ টহলে দুই দেশের 2 করে অর্থাৎ 4 যুদ্ধজাহাজ এবং 1 করে টহল বিমান অংশ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশের নৌবাহিনী প্রধান টহল শুরুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন বলে ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই দেশের এই যৌথ টহল বঙ্গোপসাগরে অবৈধ মৎস্য আহরণ, জলদস্যুতা ও সন্ত্রাসবাদ, মানব ও মাদক পাচার, চোরাচালান মোকাবেলা এবং নিজ নিজ সমুদ্র সীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান প্রদান, অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজ চিহ্নিতকরণ, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, এ সম্পর্কিত ঝুঁকি মোকাবেলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে। 2017 সালের 9 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আলোকেই এই যৌথ টহল শুরু হয়েছে বলে বলা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশ দাখারে তালিবান বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে অন্তত 16 জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে তাজিকিস্তানের পাশে চায়ে আব জেলায় এই পুলিশ চৌকিতে খুব ভোরবেলায় আক্রমণ চালালে এইসব নিহত সৈন্য ছাড়াও অনেকেই নিখোঁজ রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন মাইকেল ডমিনস্কি এবং ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। আমি দুঃখিত, আমি আপনাদের একটি ভুল তথ্য দিয়েছি, আগামীকাল নয়, শনিবার দিন আর্জেন্টিনার খেলা। এবং আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.